जातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्णा चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशतारिणे वंशाकल्पतरूभश्च कृपा सिन्धुभयेव च पतितानां पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः हे कृष्णा करुणा सिन्धु दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकन्त राधाकन्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे प्राच्यमरा श्रीमद भागवत तृतीय स्कंध 26 नंबर अध्याय जरा प्रकृतिर मौलिक तत्व 19 থেকে 21 নম্বর শ্লোক ওরা পাঠ করব তো যেহেতু গত কয়েকদিন শ্লোক পাঠ হয়নি অন্য পাঠ হয়েছিল ওই জন্য তিনটে শ্লোক তিনটেরই তাৎপর্য রয়েছে তো ফার্স্টে আমরা 21 নম্বর শ্লোক যেটা বোর্ডে আছে সেটা একসঙ্গে পাঠ করব তারপর ধারাবাহিকভাবে 19-20-21 তার অনুবাদ এবং তাৎপর্য আমরা পাঠ করব ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी जत्सत्त गुणं सच्छं शान्तं भगवतो पदम् जदाहुर्वासुदेवाख्यं चित्तं तद्महतात्मकम् তৃতীয় শ্লোকে বর্ণিত হয়েছে জড়া প্রকৃতির প্রকাশের আদি কারণ হচ্ছে মহত্তত্ত্ব বা সমস্ত বৈচিত্র্যের মূল উৎস জড়া প্রকৃতির এই অংশ যাকে বলা হয় প্রধান বা ব্রহ্ম তাতে পরমেশ্বর ভগবান তার বীর্যাধান করেন এবং তার ফলে প্রকৃতি বিভিন্ন প্রকারের জীব প্রসব করেন এই সম্পর্কে জড়া প্রকৃতিকে ব্রহ্ম বলা হয় কেননা তা পরা প্রকৃতির বিকৃত প্রতিবিম্ব একটু টেকনিক্যাল তাৎপর্য সাবধানে শুনবেন ঘুমিয়ে পড়বেন না তো একটু জটিল এটা জানলে ভালো যদি আমাদের খুব কঠিন লাগে এটা একটু মন দিয়ে শুনবেন খুব একটা কঠিন না সহজ বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে জড়া প্রকৃতি জীব পরা প্রকৃতি সম্ভূত পরমেশ্বর ভগবানের শক্তি চিন্ময় কিন্তু জীবকে যদিও তথস্থ শক্তি বলা হয় তবুও সেও চিন্ময় জীব যদি চিন্ময় না হতো তাহলে পরমেশ্বর ভগবান কর্তৃক প্রকৃতির গর্ভে তাদের এই আধানের বর্ণনা যথাযথ হতো না পরমেশ্বর ভগবানের বীর্যের দ্বারা এমন কিছু আধান হয় না যা চিন্ময় নয় কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির গর্ভে তার বীর্য আধান করেন তার অর্থ হচ্ছে জীব তার স্বরূপে চিন্ময় গর্ভাধানের পর জড়া প্রকৃতি ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপিলিকা পর্যন্ত বিভিন্ন প্রকারের সমস্ত জীব প্রসব করেন শ্রীমদ ভগবদ গীতায় 14 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলা হয়েছে জড়া প্রকৃতিকে স্পষ্টভাবে সর্বজনীষী বলে উল্লেখ করা হয়েছে তার অর্থ হচ্ছে যে সমস্ত যোনি দেবতা মনুষ্য পশু পক্ষী আদি যা কিছু প্রকাশিত হয়েছে তাদের সকলেরই মাতা হচ্ছেন জড়া প্রকৃতি এবং বীজ প্রদানকারী পিতা হচ্ছেন পরমেশ্বর ভগবান। সাধারণত দেখা যায় যে পিতা সন্তানের জীবন দান করেন, মাতা তাকে শরীর দান করেন। জীবনের বীজ পিতা দান করলেও দেহটি বিকশিত হয় মাতৃগর্ভে। তেমনি চিন্ময় জীবেদের জড়া প্রকৃতির গর্ভে আদান করা হয়, কিন্তু বিভিন্ন জনিতে বিভিন্ন প্রকারের শরীর দান করেন জড়া প্রকৃতি। চতুর্বিংশটি জড়তত্ত্বের সমন্বয়ের ফলে জীবনের প্রকাশ হয় বলে যে মতবাদ তা এখানে সমর্থন করা হয়নি। জীবনী শক্তি সরাসরিভাবে ভগবানের কাছ থেকে আসে এবং তা সম্পূর্ণরূপে চিন্ময়। তাই জড়বিজ্ঞানের উন্নতি সাধনের দ্বারা কখনোই জীবনের সৃষ্টি হতে পারে না। জীবনী শক্তি আসে চির জগৎ থেকে এবং জড়া প্রকৃতির উপাদানের মিথস্ক্রিয়ার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। আমি পরে একটু বিশ্লেষণ করে বলবো, এখন তাৎপর্যটা পড়ে যায় নাকি? নাকি একটা তাৎপর্য ব্যাখ্যা করলে ভালো, শেষে একসঙ্গে লিঙ্কটা নাহলে নষ্ট হয়ে যাবে। শ্লোক 20, বিশ্বমাত্মগতং ব্যঞ্জন কুঠস্থ জগদঙ্কুর সতেজসা অপিব তীব্রম আত্ম প্রসাপনম তম। এইভাবে বৈচিত্র্য বিকাশ করার পর জ্যোতির্ময় মহাতত্ত্ব, যার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড নিহিত রয়েছে, যা সমগ্র জগতের অঙ্কুর স্বরূপ এবং প্রলয়ের সময় যা বিনষ্ট হয়ে যায় না, তা প্রলয়ের সময় তার জ্যোতিকে আবৃত করে যে তম তাকে পান করেছিল অর্থাৎ লোপ করেছিল। তাৎপর্য, যেহেতু পরমেশ্বর ভগবান নিত্য আনন্দময় এবং জ্ঞানময়, তাই তার বিভিন্ন শক্তিও সুপ্ত অবস্থায় নিত্য অবস্থান করে। যখন মহত্তত্ত্বের সৃষ্টি হয়েছিল তখন তার জড় অহংকার প্রকাশ করে প্রলয়কালীন যে তম জগৎকে আবৃত করেছিল তাকে গ্রাস করেছিল। এ সম্পর্কে আরো বিশ্লেষণ করা যেতে পারে। মানুষ রাত্রির অন্ধকারে তার আবৃত হয়ে রাত্রিবেলায় নিষ্ক্রিয় থাকে, কিন্তু সে যখন সকালে ঘুম থেকে জেগে ওঠে তখন রাত্রির আবরণ বা নিদ্রিত অবস্থার বিস্মৃতি দূর হয়ে যায়। তেমনি প্রলয়কারী রাত্রির পর যখন মহত্তত্ত্বের আবির্ভাব হয় তখন জড়া প্রকৃতির বৈচিত্র্য প্রদর্শন করার জন্য জ্যোতির প্রকাশ হয়। তো বোর্ডের যে শ্লোক আমরা পাঠ করলাম তার অনুবাদ, সত্ত্বগুণ যা স্বচ্ছ শান্ত ভগবত উপলব্ধির স্থান এবং যখন এবং যাকে সাধারণত বাসুদেব বা চিত্ত বলা হয় তা মহত্তত্ত্বে প্রকাশিত হয়। তাৎপর্য, বাসুদেব প্রকাশ বা পরমেশ্বর ভগবানকে উপলব্ধির অবস্থাকে বলা হয় শুদ্ধ সত্ত্ব। শুদ্ধ সত্ত্বে অন্য গুণের যথা রজ এবং তমগুণের কোন প্রভাব নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে চতুর্গুহ রূপে ভগবানের বিস্তার হচ্ছেন বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। মহত্তত্ত্বের পুনরাবির্ভাবেও এ চতুর্গুহের বিস্তার হয়। যিনি পরমাত্মা রূপে অন্তরে বিরাজমান তার প্রথম বিস্তার হচ্ছেন বাসুদেব। বাসুদেব অবস্থা হচ্ছে জড়বাসনার প্রভাব থেকে মুক্ত এবং এই অবস্থায় জীব পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে, অথবা এটি এমন একটি উদ্দেশ্য যে সম্বন্ধে শ্রীমদ ভগবদ গীতায় অদ্ভুত বলে বর্ণনা করা হয়েছে। এটি মহত্তত্ত্বের আরেকটি রূপ। বাসুদেব বিস্তারকে কৃষ্ণ ভবনামৃত বলা হয়, কেননা তা জড় জগতের রজ এবং তমগুণের সমস্ত প্রভাব থেকে মুক্ত। জ্ঞানের এই শুদ্ধ অবস্থা পরমেশ্বর ভগবানকে জানতে সাহায্য করে। শ্রীমদ ভগবদ গীতায় বাসুদেব পদকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, যার অর্থ হচ্ছে কর্মক্ষেত্রের জ্ঞাতা এবং পরম জ্ঞাতা। জীব যে বিশেষ শরীরটি ধারণ করেছে সে সেই শরীরটি সম্বন্ধে জানে, কিন্তু পরম জ্ঞাতা বাসুদেব কেবল কোন বিশেষ শরীর সম্বন্ধে জানে না, তিনি বিভিন্ন প্রকারের সমস্ত শরীরেও ক্ষেত্রজ্ঞ। শুদ্ধ চেতনায় বা কৃষ্ণ ভবনামৃতে অধিষ্ঠিত হতে হলে বাসুদেবের আরাধনা করা অবশ্য কর্তব্য। বাসুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের একাকী অবস্থা। শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যখন তার অন্তরঙ্গ শক্তি সাহচর্য ব্যতীত একাকী থাকেন তখন তিনি বাসুদেব। যখন তিনি তার অন্তরঙ্গ শক্তির সঙ্গে থাকেন তখন তিনি দ্বারকাধীশ। শুদ্ধ চেতনা বা কৃষ্ণ ভবনামৃত লাভ করতে হলে বাসুদেবের আরাধনা করতে হয়। শ্রীমদ ভগবদ্গীতাতেও ব্যাখ্যা করা হয়েছে যে বহু বহু জন্ম জন্মান্তরের পর মানুষ বাসুদেবের শরণাগত হয়। এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। অহংকারের বন্ধন থেকে মুক্ত হলে সংকর্ষণের আরাধনা করতে হয়। শিবের মাধ্যমেও সংকর্ষণের আরাধনা করা যায়। যে সমস্ত সাপ শিবের দেহে জড়িয়ে রয়েছেন তারা হচ্ছেন সংকর্ষণের প্রতীক। এবং শিব সর্বদাই সংকর্ষণের ধ্যানে মগ্ন। যিনি যথার্থই শিবের পূজক তিনি হচ্ছেন সংকর্ষণের ভক্ত এবং তিনি অহংকার থেকে মুক্ত হতে পারেন। কেউ যদি মানসিক অশান্তি থেকে মুক্ত হতে চান তাহলে তাকে অনিরুদ্ধের আরাধনা করতে হবে। সেই উদ্দেশ্যে চন্দ্রলোকের পূজা করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। তেমনি বুদ্ধিকে স্থির করতে হলে প্রদ্যুম্ন আরাধনা করতে হয়, যাকে ব্রহ্মার পূজার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। এই সমস্ত বিষয় বৈদিক শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। এখানে শ্রীল প্রভুপাদের 19, 20 এবং 21 নম্বর শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বা আচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রী গুরুদেব তারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম নমো বিষ্ণুপালায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নবর গ্রামচারিণ। তো কপিল মুনি এখন এই অধ্যায়ে শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধে 26 অধ্যায়ে জরা প্রকৃতির মৌলিক তত্ত্ব সম্বন্ধে আলোচনা করছেন এবং মাতা দেবহূতিকে বোঝাচ্ছেন। এর আগে তিনি ব্যাখ্যা করেছেন 24টি তত্ত্ব। মনে আছে 24টি তত্ত্ব কি? তো বলা আছে 24টি তত্ত্ব হচ্ছে 5টি স্থূল উপাদান বা পঞ্চ মহাভূত, তারপরে পঞ্চ তন্মাত্র, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় 20, আর 4টি সূক্ষ্ম উপাদান আছে মন বুদ্ধি অহংকার, এবং বলা হচ্ছে চিত্ত বা কন্টামিনেটেড কনসিয়াসনেস ইংরেজিতে বলছে। এতে 24টি তত্ত্ব। তারপরে হচ্ছে 25 নম্বর তত্ত্ব হচ্ছে কাল এবং 26 নম্বর তত্ত্ব হচ্ছে পরমাত্মা। এই হচ্ছে জড় প্রকৃতির মৌলিক তত্ত্ব। 23 শ্লোকে 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে প্রধান আর মহৎ তত্ত্বের মধ্যে পার্থক্য। তো প্রধান হচ্ছে যখন জড় প্রকৃতি সূক্ষ্ম অবস্থাতে সাম্য অবস্থায় থাকে, ক্ষুদ্র অবস্থায় বীজ আকারে থাকে, সেটাকে বলা হচ্ছে প্রধান। এবং সেই প্রধানের দিকে যখন ভগবান ঈক্ষণ করেন কালশক্তির প্রভাবে, তখন সেই প্রধানের মধ্যে যখন জীবকে আধান করা হয় তখন সেটা ক্ষোভিত হয়। জড় প্রকৃতি সূক্ষ্ম অবস্থা, সেই প্রধানটা যখন ক্ষোভিত হয় তখন সেটাকে বলা হয় মহত্তত্ত্ব। বুঝা যাচ্ছে? প্রধান হচ্ছে জড় প্রকৃতির সূক্ষ্ম অবস্থা। যখন এই জড় প্রকৃতির 24টি উপাদান সূক্ষ্ম অবস্থায় থেকে সাম্য অবস্থায় বিরাজ করে সেই অবস্থাটাকে বলা হচ্ছে প্রধান। সেই প্রধানের উপর যখন ভগবান ঈক্ষণ করেন সেটা তখন ক্ষোভিত হয়, বীজ অর্থাৎ জীবাত্মা তখন সেই প্রধানের মধ্যে প্রবেশ করে জড় প্রকৃতির মধ্যে, তখন সেটা ক্ষোভিত হয়, সেই অবস্থাটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব। এবং সেখান থেকে 3টে অহংকার, সাত্বিক অহংকার, রাজস্বিক অহংকার এবং তামসিক অহংকার, এইভাবে সৃষ্টি আস্তে আস্তে সূক্ষ্ম থেকে স্থূল স্থূল হয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেই প্রকৃতি প্রকাশিত হয়। এটা স্বাভাবিক, সব জায়গাতেই দেখা যায়। প্রভুপাদ তাৎপর্য বলছেন এই শ্লোকে 19 নম্বর শ্লোকে যে পিতা পুত্রকে জীবন প্রদান করে, বীর্য আধান করেন, কিন্তু শরীরটা কোথায় তৈরি হয়? মাতৃগর্ভে। তো মাতৃগর্ভটাকে প্রকৃতির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর পিতা হচ্ছেন ভগবান, আর যে বীর্য আদান করা হচ্ছে সেটা হচ্ছে জীবাত্মা। তো বা জড় উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে এই জগতে এটা হচ্ছে, সূক্ষ্ম থেকে স্থূল প্রকাশ হচ্ছে। আমাদের শরীর প্রথমে সূক্ষ্ম অবস্থায় ছিল, বীর্য আকারে ছিল, তখন পিতা সেই বীর্য মাতৃগর্ভে নিক্ষেপ করে, তারপরে সেখান থেকে সূক্ষ্ম থেকে স্থূল শরীর আমরা লাভ করে থাকি। এবং প্রভুপাদ বলছেন এটা অবাক হওয়ার কিছু নাই, যেমন বিরাট বিরাট গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, তাদের বীজটা কতটুকু থাকে? এইটুকু থাকে, ছোট। তো সেটা আস্তে আস্তে বড় হতে হতে বিরাট আকার ধারণ করে। এই জগতে যদি এটা প্রকাশিত হতে পারে, অনেকে ভাবে ভগবানের শরীরে সমস্ত ব্রহ্মাণ্ড রয়েছে, মহাবিষ্ণুর শরীরে কি করে সম্ভব? তো কেন সম্ভব না? যদি একটা ছোট বীজের মধ্যে যদি এত বড় বড় গাছ থাকতে পারে, তো একটা ভগবানের শরীরে বড় বড় ব্রহ্মাণ্ড থাকবে, অসুবিধা কি আছে? তো সেটা সূক্ষ্ম আকারে থাকে, সেটা আস্তে আস্তে প্রকাশিত হয়। এটা হচ্ছে 19 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা আছে। 20 নম্বর শ্লোকে বলা আছে, এটা হচ্ছে মহত্তত্ত্বটা হচ্ছে জ্যোতির্ময়। তো যখন বিনাশপ্রাপ্ত হয় ব্রহ্মা রাত্রিতে, একদিন এক রাত্রি, রাত্রি তো সব বিনাশ হয়ে যায়, তখন তম এই মহত্তত্ত্বকে আবৃত করে রাখে সূক্ষ্ম অবস্থায়। কিন্তু যখন আবার সৃষ্টি হয় তখন মহত্তত্ত্বের জ্যোতির্ময় তম বলছে তমকে এই মহত্তত্ত্ব গ্রাস করে। বলে যেমন সূর্য যখন প্রকাশিত হয় দিনের বেলা তখন যেমন অন্ধকার বিনাশপ্রাপ্ত হয়, ঠিক একইভাবে সৃষ্টির সময় যখন মহত্তত্ত্ব প্রকাশিত হয় তখন তম এই জগৎ থেকে তমর সে প্রভাব সেটাকে মুক্ত করে ফেল। 21 নম্বর শ্লোকে যেটা বোর্ডে আজকে লেখা হয়েছে সেটা বলা হচ্ছে শুদ্ধ সত্য বা বাসুদেব, সেই সম্বন্ধে বলা হচ্ছে। বলছে যে বাসুদেব মহত্তত্ত্বের মধ্যে প্রকাশিত হয়। বাসুদেবটা হচ্ছে শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য হচ্ছে যে সত্যগুণে রজ এবং তমের কোন প্রভাব নাই, শুদ্ধ সত্য বাসুদেব স্তর আমরা বলি। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই বাসুদেব স্তরে পূর্ণ জ্ঞান প্রকাশিত হয়, ভগবানকে জানা যায়। বলা আছে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্ব মহাত্মা সুদুর্লভ। যখন কেউ বাসুদেবকে জানতে পারে তখন তার সমস্ত জ্ঞান পূর্ণ হয়। ভগবানের 3টি শক্তি রয়েছে, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি। তো ভগবানের জ্ঞান শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছে বাসুদেব। তো ভগবানের যে চতুর্ভুহ বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন, এখানে বলা হচ্ছে তাৎপর্য যে আমাদের যে পরমাত্মা ক্ষীরদস্যায় বিষ্ণু, সেই পরমাত্মার প্রথম প্রকাশ হচ্ছে বাসুদেব। এখানে বলা আছে যিনি পরমাত্মার উপরে অন্তরে বিরাজমান তার প্রথম বিস্তার হচ্ছে বাসুদেব। যখন কেউ বাসুদেব স্তরে অধিষ্ঠিত হয় তখন সে ভগবানকে জানতে পারে, শুদ্ধ সত্য স্তর। সেই জন্য শ্রীমৎ ভাগবতে যখন প্রথম আমরা প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে যখন আমরা শুরু করছি ভাগবত পাঠ, আমরা বলছি ওং নমো ভাগবতে বাসুদেবায়। আমরা বলছি না ওং নমো ভাগবতে কৃষ্ণায়, কারণ কৃষ্ণ হচ্ছে ভগবানের ইচ্ছা শক্তির প্রকাশ, কিন্তু বাসুদেব হচ্ছে ভগবানের জ্ঞান শক্তির প্রকাশ। শ্রীমৎ ভাগবত যেহেতু ভগবানের জ্ঞান শক্তির মূর্ত বিগ্রহ, তাই শ্রীমৎ ভাগবতকে অধ্যয়ন করতে গেলে আমাদেরকে বাসুদেবের শরণাগত হতে হবে। এবং প্রভুপাদ এখানে বলছেন যে বাসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণের একাকী অবস্থা। যখন ভগবান তার শক্তি ব্যাচি রেখে একা থাকে সেই রূপটাকে বলা হয় বাসুদেব, কিন্তু বাসুদেবের সঙ্গে যখন অন্তরঙ্গ শক্তি থাকে তখন সেটাকে বলা হয় দ্বারকাধীশ। তো যারা কৃষ্ণ ভাবনামিত লাভ করতে চায় প্রভুপাদ বলছেন তাদেরকে বাসুদেবের আরাধনা করতে হবে। আমরা বাসুদেবের আরাধনা করছি, শ্রীমৎ ভাগবত আরাধনা করছি, তার মাধ্যম দিয়ে বাসুদেবের আরাধনা হচ্ছে বলে আমরা ধরছি। তো বাসুদেব স্তরে না গেলে আমরা কখনো ভগবানকে জানতে পারবো না, কারণ ভগবান প্রকাশিত হচ্ছে বাসুদেব স্তরে। তাই আমরা যদি ভগবানকে জানতে চাই তাহলে আমাদেরকে বাসুদেব স্তরে যেতে হবে, সেটাকে বলে শুদ্ধ সত্য। এই জগৎ সত্য রজ এবং তমগুণের মিশ্রণে চলছে। কেউ যদি বলে আমি সাত্ত্বিক, তো সাত্ত্বিক মানে এই না যে খালি সে সত্যগুণ তার মধ্যে আছে, সত্যগুণের প্রভাবটা তার মধ্যে বেশি আছে, কিন্তু রজ এবং তমগুণের মিশ্রণ আছে। আবার কেউ যদি বলে না লোকটা খুব রাজসিক, রাজসিক মানে এই না যে সবসময় খালি রজগুণ আছে, রজগুণের প্রভাবটা তার মধ্যে বেশি আছে কিন্তু তম এবং সত্যগুণ তার মধ্যে রয়েছে। আর কেউ যখন তমগুণে থাকে বলা হয়েছে তামসিক, তো তমগুণের প্রভাবটা তার মধ্যে বেশি আছে কিন্তু তার মধ্যে সত্য এবং রজগুণ রয়েছে। এই জগতে যে 84 লক্ষ জনি এই 3টে গুণের মিশ্রণ, বিভিন্ন ধরনের মিশ্রণে বিভিন্ন ধরনের শরীর প্রকাশিত হচ্ছে। এবং যে আমরা যে শরীরটা পেয়েছি এই শরীরটা এই গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে। প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমূর আত্মা কর্তাহমিতি মন্যতে। এই জগতে সবকিছু এই গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। তো যে মন্দিরে আসছে বা ভগবানের পূজা করছে বা দান ধ্যান করছে, সে হচ্ছে আমি করছি, কিন্তু সে সেটা করছে না, কারণ তার যে যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত, তাই সত্যগুণ তাকে সেটা করতে বাধ্য করছে। আর কেউ বিভিন্ন ধরনের ভোগ বিলাস, তার আশা আকাঙ্ক্ষা প্রচুর, এই যে মনোভাব তার মধ্যে প্রকাশিত হচ্ছে, সেটা সে করতে বাধ্য হচ্ছে, কারণ সে রজগুণের দ্বারা প্রভাবিত। আর কিছু ধরনের ব্যক্তি দেখা যায় অলস, সবসময় ঘুমায়, সবসময় কোন মানে আজে বাজে খাবার আহার করে, তারা সেটা করতে বাধ্য হয়, কারণ সে তমগুণের দ্বারা প্রভাবিত। প্রভুপাদ আরো গ্রাস উদাহরণ দিচ্ছে যে যখন একটা জীব মানুষের মধ্যে, তো এই বৈচিত্র্যটা রয়েছে, সত্য রজ তম এবং গুণের আমরা পরিবর্তন করতে পারি সঙ্গের প্রভাবে, কিন্তু অন্য জনিতে এই গুণের আমরা পরিবর্তন করতে পারি না। তো যখন কেউ সুরের শরীর লাভ করে, তখন সেই জীব সুরের মতো কার্য করতেই বাধ্য হয়, কিছু করার নেই। তো তাদের যে তার যে কার্যকলাপ, তার খাওয়া দাওয়া, তার হাঁটা চলা, সে তার মতোই তাকে করতে হবে। সে যদি বলে না না আমি অন্যরকম ভাবে করতে পারবে না, কারণ তার সেই গুণ অনুযায়ী তাকে সেই ধরনের শরীর দেওয়া হয়েছে এবং গুণ অনুযায়ী তাকে সেরকম চেতনা দেওয়া হয়েছে, তাই সেই রকম কার্য করতে বাধ্য হয়। কিন্তু মনুষ্য শরীরটা এমন একটা শরীর যে শরীরে আমাদের তমগুণও থাকতে পারে, রজগুণও থাকতে পারে এবং সত্ত্বগুণও থাকতে পারে। তিন ধরনের মানুষ আছে, সাত্ত্বিক মানুষ, রাজসিক মানুষ, তামসিক মানুষ। কিন্তু মনুষ্য জীবনটা এমন একটা শরীর, মনুষ্য জীবনে আমরা পাই যে আমরা এই গুণকে পরিবর্তন করতে পারি, এই জন্য মনুষ্য জীবনকে অত্যন্ত বিরল বলা হয়েছে। এই সুযোগ অন্য শরীরে পাওয়া যায় না। এই জন্য কর্মফল, যে কর্ম যেমন করি তার ফল আমরা লাভ করি, সেটা খালি মানুষের জীবনেই একমাত্র প্রযোজ্য। অন্য শরীরে কোনো কর্মফল নাই, শুয়োরের কোনো কর্মফল নাই, বাঘের কোনো কর্মফল নাই, তারা প্রকৃতির নিয়মেই আস্তে আস্তে উন্নত থেকে উন্নত শরীর লাভ করতে পারে, যতক্ষণ পর্যন্ত না সে মনুষ্য শরীরে প্রবেশ করছে। কিন্তু মানুষের শরীরে প্রবেশ করার পর মানুষের মধ্যে সেই বুদ্ধিমত্তা এবং মানুষের মধ্যে সেই স্বাধীনতা প্রকৃতি প্রদান করে, এবং সেটাই হচ্ছে মনুষ্য জীবনের সব থেকে বিরল সুযোগ, যেটাকে আমরা কাজে লাগাতে পারি, এবং সেটা সম্ভব সঙ্গের প্রভাবে। কারণ কোন সংঘর্ষ সৎ অসৎজনই জন্মসু, আমাদের যেমন সঙ্গ হবে সেই অনুযায়ী আমরা শরীর লাভ করব, চেতনা লাভ করব। সেই জন্য বলে যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সঙ্গের উপর খুব জোর দেওয়া হয়েছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, আমাদের চেষ্টা এটা হবে না, আমার নিজের চেষ্টা এটা হবে না, এটা বুঝতে হবে আমাদেরকে। আমাদের আমাদের যে গুণের পরিবর্তন, চেতনার পরিবর্তন, আমরা অন্যের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতাই হচ্ছে দৈনতার প্রকাশ। আর স্বাধীন মানে আমি নিজে করছি সবকিছু। অহংকার বিমূর আত্মা কর্তাহম ইতি মন্যতে, যে অহংকারের দ্বারা বিমোহিত সে ভাবছে আমি করছি, এবং এটাই হচ্ছে জড়বন্ধনের প্রধান কারণ, মিথ্যা অহংকার। কি অহংকার? আমি হচ্ছি নিয়ন্তা, আমি হচ্ছি ভোক্তা, এই যে মনোভাব, এই মনোভাব হচ্ছে মিথ্যা অহংকারের প্রকাশ। সেই মিথ্যা অহংকার আমরা তখনই, এই মিথ্যা অহংকার থেকে মুক্ত হতে পারব যখন আমরা ঠিক মতো সঙ্গ পাব, সঙ্গ, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের এই জন্য গুরুত্ব অত্যন্ত ভাবে, অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে। অনেকে বলে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি বললেন যে বহু 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 সুকৃতির ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, তা আমরা কি সুকৃতি করেছি? প্রভুপাদ বলছে তোমরা কিছু সুকৃতি করনি, আমি এইখানে এসে পাশ্চাত্যে এসে তোমাদের সুকৃতি তৈরি করেছি, এটা হচ্ছে ব্যাপার। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ হয়, আবার উল্টোটাও হয়, সাধু সঙ্গে শ্রদ্ধা উদিত হয়। তো কলিযুগের মানুষ উল্টোটাই বেশি হয়। তো সুকৃতি আবার তিন রকমের আছে, কর্ম উন্মুখী সুকৃতি, জ্ঞান উন্মুখী সুকৃতি আর ভক্তি উন্মুখী সুকৃতি। তো প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করলেন যাতে বদ্ধজীবের ভক্তি উন্মুখী স্বীকৃতি তৈরি হয়। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের অনুকম্পা যে তিনি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বিভিন্ন কেন্দ্র স্থাপন করলেন যার মাধ্যম দিয়ে মানুষ ইচ্ছা না থাকলেও স্বীকৃতি অর্জন করছে। অনেক এখানে আছে এসে মন্দিরে ঢুকে গেল এমনি দর্শন, কারণ মায়াপুর দেখতে সুন্দর, পার্ক গুলো ভালো ভালো পরিষ্কার জায়গা, সুন্দর পরিবেশ, যাই ঘুরে আসি, তারা কিন্তু ভক্তি করতে আসছে না, কিন্তু দেখতে আসছে। কিন্তু বৈচিত্র্যটা এমন, যখন এখানে আসছে মন্দিরে আসছে ভগবানকে দর্শন করছে, ইচ্ছা না থাকলো মহারাজ বলছিল ভগবানকে মন্দিরে ঢুকে ভাসছে ঝাড়বাতি দেখে, সেটা দেখে কিন্তু মন্দিরে ঢুকছে, তো মন্দিরে ঢুকে সে ভগবানকে ইচ্ছা না থাকলেও ভগবানকে দেখছে। বাঙালি তো বেশি প্রণাম করতে চায় না আজকাল, অবাক হয়ে দেখে, যেমন ভক্তরা প্রণাম করে এইভাবে অবাক হয়ে জিজ্ঞেস করে এরকম করে কেন করে, বাঙালিদের স্টাইল হচ্ছে এরকম এরকম করে প্রণাম করে। তো কিন্তু যাই দেখে দেখা যায় অনেকে ভক্তরা প্রণাম করছে এইভাবে, ওরাও চেষ্টা করে, মহিলারাও দণ্ডবোধ করে, তো যাই হোক প্রণাম করে। তো যে প্রণাম করছে তার ফলে কি হচ্ছে, তার একটা ভক্তি উন্মুখী স্বীকৃতি হচ্ছে, ইচ্ছা না থাকলেও চরণামৃত পাচ্ছে, প্রভুপাদের গ্রন্থ দর্শন করছে, গ্রন্থ হয়তো নিয়ে যাচ্ছে, ভক্তরা কথা বলছে, প্রসাদ পাচ্ছে। সেই যেহেতু এগুলো সরাসরি ভক্তির সঙ্গে সম্পর্কিত, যেহেতু সে জানছে না কিন্তু তা সত্ত্বেও তার জীবনে ভক্তি উন্মুখী স্বীকৃতি তৈরি হচ্ছে। এটাই হচ্ছে বুঝতে হবে যে শুদ্ধ ভক্তের মহাপ্রভুর যে কৃপা সেটা প্রভুপাদ কি সুন্দরভাবে বদ্ধ জীবের কাছে পৌঁছে দিচ্ছেন। ইচ্ছা না থাকলেও তার মধ্যে স্বীকৃতি তৈরি হচ্ছে এবং তার প্রভাব একদিন না একদিন তার মধ্যে প্রকাশিত হবে। প্রভুপাদ বললেন যে আমার গ্রন্থ হচ্ছে অ্যাটম, মানে টাইম বোমের মতো, কখন ফাটবে বলা যায় না। তো কারো গ্রন্থ, কারো প্রভুপাদ বললেন যে আমার গ্রন্থ সারা পৃথিবীতে প্রচার হোক, তোমরা বলছে তোমরা বক্তৃতা দিয়ে কি ভক্ত বানাবে, আমার গ্রন্থের এক লাইন পরে কেউ ভক্ত হয়ে যেতে পারে। তাই ছিল প্রভুপাদের গ্রন্থ হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যম দিয়ে যে প্রতি ঘরে ঘরে যে গ্রন্থ পৌঁছে যাচ্ছে, তো হয়তো এখন দেখছি এটা কোনো ফল পাচ্ছে তো কোথায় ফল, কিন্তু তার মধ্যে প্রভুপাদের গ্রন্থ যাওয়ার মাধ্যম দিয়ে তাদের অজ্ঞাত স্বীকৃতি, ভক্তি উন্মুখী স্বীকৃতি তৈরি হচ্ছে এবং তার ফলে তার শ্রদ্ধা জাগরিত হবে এবং তার ফলে সে সাধুসঙ্গ করবে এবং তার মাধ্যম দিয়ে তার জীবন সার্থক হবে। এই জন্য ভক্তদের এটা অত্যন্ত কর্তব্য। এর মহাপ্রভু বললেন শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তো এই যে মহাপ্রভুর ভাব যে কারোর মধ্যে স্বীকৃতি নাই কিন্তু যারা অলরেডি এই স্বীকৃতি লাভ করেছে তাদের কর্তব্য হচ্ছে এই স্বীকৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই কলিযুগের লক্ষণ। ভগবানও, কারণ মানুষের মন্দিরে আসার কোন প্রবণতা নাই, টাইম নাই, মন্দিরে আসে না, না টাইম নাই, যখন ভগবান টানবে তখন যাব, বলবে যেন মায়াপুর আসবেন, ও যখন ভগবান আমাকে টানছে না, যখন টানবে তখন ঠিক চলে আসবো। যখন সিনেমা দেখতে যাচ্ছে তখন কিন্তু বলছে না যে সিনেমা হল যখন টানবে তখন যাব, তার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে কবে যাবে, এই সিনেমা হচ্ছে, ওই সিনেমা হচ্ছে, ওই মার্কেটিং এ যাবে, শপিং এ যাবে, তখন তো বলছে না যখন শপিং মল টানবে তখন যাব, সেটা বলছে না, তার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে। কিন্তু যখন ভগবানের মন্দির বা ভগবানের জায়গায় আসতে হবে তখন ভগবানকে টানতে হবে, তো এই জন্য কোনো সময় নাই। কলিযুগের মানুষের মন্দিরে আসার টাইম নাই, জব করার কোনো টাইম নাই, জব করতে বলে অত টাইম নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু ক্রিকেট খেলা দেখবে, সিনেমা দেখবে, তার জন্য টাইম আছে। কেন? কারণ তার প্রতি তার শ্রদ্ধা রয়েছে, তাতে সেটাই তার বিশ্বাস যে এইটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য এবং এর মাধ্যম দিয়ে আনন্দে থাকা যায়। কিন্তু এই জন্য ভগবান কি করছেন, ভগবানও দেখছেন যে এই জগতে মানুষ এবং কলিযুগের এত অধঃপতিত অবস্থা, তো মহাপ্রভু করলেন কি হরিনামের মাধ্যম দিয়ে তাদের কাছে পৌঁছে গেলেন। আর জগন্নাথ, ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি রথযাত্রার মাধ্যম দিয়ে, যেহেতু সাধারণ মানুষ মন্দিরে আসছে না তাই ভগবান তার কৃপা প্রদর্শন করার জন্য রথযাত্রার মাধ্যম দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন। এবং অদ্ভুত একটা জগন্নাথের ক্ষমতা যে নাস্তিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ এই রথযাত্রার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তার ফলে তার মধ্যে সুকৃতি জাগরিত হচ্ছে। বলছে যে একবার রথে ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না, ভগবানের একটা অদ্ভুত অনুকম্পা তার মধ্যে প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে এবং মহাপ্রভু জননীবাসী বলছেন যারা মায়াপুরের ভক্ত মায়াপুরবাসী চৈতন্য মহাপ্রভু ধামের ভাবটা হচ্ছে ঔদার্য ভাব, ঔদার্য ভাব মানে দেওয়া দিতে হবে। তো সেই ভাবটা যদি না থাকে তাহলে তাকে বলা হচ্ছে জীবহিংসুক, জীবকে হিংসা করছে। জীবহিংসা মানে খালি মাছ মাংস খাওয়া, এটা জীবহিংসা না। মহাপ্রভু জীবহিংসা বলছে যে কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কোন জীব কৃষ্ণ ভক্তি লাভ করেছে, লাভ করার পরে সে যদি প্রচার না করে, অর্থাৎ সেই জিনিসটা লাভ করে সেটা যদি অন্যকে না দেয় তাহলে সে হচ্ছে জীবহিংসুক এবং সেটা হচ্ছে তার অনর্থ এবং সে কখনো ভক্তি জীবন উন্নতি করতে পারবে না। আর মহাপ্রভুর ফলোয়ার হয়ে যদি প্রচার ভাব না থাকে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অভিদেহ এবং প্রয়োজন, আমাদের সম্বন্ধ জ্ঞান লাভ হয়েছে, তারপরে হচ্ছে অভিদেহ, অভিদেহ হচ্ছে প্রচারটাই অভিদেহ, প্রচারটাই প্রয়োজন, ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন। তো কলিযুগের ভজন হচ্ছে প্রচার, মহাপ্রভুর আন্দোলন হচ্ছে প্রচার আন্দোলন, এবং যত বেশি দেবে তত বেশি ভক্তি বৃদ্ধি পাবে। তো সাধারণত বলা হয় যে সাধারণত এক মাইনাস এক অনেকে ভাবে দিলে কমে যায়, তাই না? যে আমি যদি দিয়ে দিই, আমার যদি একশো টাকা থাকে, যদি আমি পঞ্চাশ টাকা দিয়ে দিই পঞ্চাশ টাকা হয়ে গেল। কিন্তু চিন্ময় জগতে সেটা না, চিন্ময় জগতে হচ্ছে একটা অ্যাবসলিউট ওয়ার্ল্ড, সেখানে এক প্লাস এক ইজুগাল টু এক, এক মাইনাস এক ইজুগাল টু এক। তো আপনি যদি দিতেও থাকেন কমবে না, একশো থেকে পঞ্চাশ টাকা দিলেও থাকবে। কিন্তু মহাপুরুষ আন্দোলন আরো মহিমান্বিত, একশো যদি থাকে আপনার ভক্তি, যদি পঞ্চাশ দেন একশো প্লাস পঞ্চাশ দেড়শো হয়ে যাবে, আপনার বৃদ্ধি পাবে। তো যত বেশি প্রচার বৃদ্ধি পাবে ভক্তিও বৃদ্ধি পাবে। বলছে যে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে ভগবত ভক্তির প্রকাশ। আমাদের ভগবত ভক্তি বৃদ্ধি পাচ্ছে সেটা প্রমাণিত হবে আমি কত বেশি প্রচার কার্যে নিযুক্ত আছি। কৃষ্ণ ভক্তির মহাপ্রভুর যারা অনুগামী তাদের মধ্যে কৃষ্ণ ভক্তির প্রকাশের লক্ষণ হচ্ছে সে কতটুকু ভগবানের এই বাণী প্রচার করার জন্য উৎকণ্ঠিত, সেটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় এবং সেটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। যে আমরা সেই জ্ঞানটা লাভ করে আমরা যারা এই জ্ঞান পাইনি তাদের কাছে এই জ্ঞান পৌঁছে দেওয়া, তাহলে আস্তে আস্তে আমরা এই অহংকার থেকে মুক্ত হতে পারবো, যে অহংকার আমাদেরকে এই জগতে বদ্ধ করে রেখেছে। যদি আমরা অন্যের কাছে না যাই, আমরা দৈন্যতার লক্ষণই হচ্ছে অন্যকে কৃষ্ণ ভক্তি প্রদান করা। প্রচার করলে দৈন্যতা বৃদ্ধি পায়, যারা প্রচারক তারা জানে, কারণ প্রচার করতে গেলে নানা রকম অপমান, নানা রকম প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সম্মুখীন হতে হয় এবং তার মাধ্যম দিয়ে ভগবানের প্রতি নির্ভরশীলতা এবং নিজের মধ্যে যে দৈন্যতা ভাব সেটা আস্তে আস্তে প্রকাশিত হয়। আর দৈন্যতাটা আমি একটা উদাহরণ দেব, দৈন্যতা প্রকাশ হচ্ছে যখন কেউ কৃষ্ণকে পায়, যতটুকু কৃষ্ণকে উপলব্ধি করছে সেটা তখন দিতে চাইবে সে। যদি কেউ দিতে চাইছে না তার মধ্যে তার কাছে কৃষ্ণ নাই, দিবে কি? যদি কেউ কৃষ্ণ ভক্তি কিছুটা লাভ হচ্ছে তখন সে দেওয়ার জন্য এটা উৎসুক হবে। প্রভুপাদ বলছেন যখন কেউ কোনো ভালো জিনিস পায় সঙ্গে সঙ্গে সেটা অন্যকে জানাতে চায়। প্রভুপাদ যদি কোনো ভালো সিনেমা দেখে এলো সঙ্গে সঙ্গে বলবে বন্ধুকে এই সিনেমাটা দারুণ, গিয়ে দেখে আসিস বলে। তো আমরা যদি এই জিনিসটা পেয়ে যদি অন্য কাউকে না বলি তার মানে বুঝতে হবে আমি এটা বুঝতেই পারছি না এটা ভালো জিনিস। আমি যদি মনে করি যে এটা ভালো জিনিস তাহলে অবশ্যই যে আমার কাছের লোক তাকে আমি বলবো ভালো খেলে, যেমন প্রসাদ যেমন ভালো হয় আছে দারুণ সিস্টেম বলি না। তো সবকিছু যখন ভালো হয় আমাদের যারা কাছের লোক যাদেরকে আমরা দেখি তাকে সেই ভালো জিনিসের কথাটা বলি। কৃষ্ণ ভাবনামিত যে আমার জীবনে ভালো, কৃষ্ণ ভাবনামিত যে আমার ভালো লাগছে, আধ্যাত্মিক জীবন যে আমার ভালো লাগছে তার প্রমাণ হবে তখনই যখন আমি এটা অন্য কাউকে বলবো। এবং সেটাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামিতর প্রকাশ। আর অহংকার মানে হচ্ছে নিজেকে বড় বলে মনে করা। প্রভুপাদ বলছে আমি কি প্রচার করবো, আমি তো দৈন্য, আমি তো কিছু জানি না, সেটা অহংকারের প্রকাশ, এটা দৈন্যতার প্রকাশ না। দৈন্যতার প্রকাশ হচ্ছে প্রচার করা। এটা যে দৈন্যতার প্রকাশ, প্রচার করবো না, ওটা অহংকারের প্রকাশ। তো যত ভগবান, ভগবান হচ্ছে বড়, আমরা হচ্ছে ছোট, এটা এটা প্রমাণ, এটা প্রমাণিত বস্তু। শাস্ত্রে বলা হচ্ছে যে চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আমরা আত্মা, আমরা দৈন্য, কিন্তু তার সাথে আমরা অহংকার করছি। কেন অহংকার করছি? আমরা ভাবছি যেহেতু জড় শরীরটা পেয়েছি, এই জড় শরীরটা মিথ্যা অহংকার তারা আত্মাকে আচ্ছাদিত করে রেখেছে, যেন আমি ভাবছি এটা আমার, আমার ভোগের জন্য। অহংকার হচ্ছে কারণ, ও কেন অহংকার হচ্ছে? কারণ আমরা বড় কাউকে জানি না। তো বলা হচ্ছে যে, আমি একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করবো, টাইম শেষ হয়ে যাচ্ছে, যে পর্বত পাহাড় সে হচ্ছে বড়। যদি আমরা পর্বতকে না দেখি তো কি মনে হবে? আমি পর্বত, আমি বড়। কিন্তু যদি আমরা পর্বতের কাছে কাছে যাব, যত পর্বতের কাছে যাব তত আমার পর্বতটাকে বড় বলে প্রকাশিত হবে এবং আমাকে ছোট বলে প্রকাশিত হবে। তাই আমাদের অহংকার কখন হবে? যখন আমরা ভগবানকে জানবো না, কারণ ভগবান হচ্ছেন পর্বত সমান। তো কারোর মধ্যে যখন অহংকার আছে তার মানে বুঝতে হবে সে ভগবান থেকে অনেক দূরে আছে। তো দৈন্যতা যত আমরা ভগবানের কাছে যাব তত আমার কাছে প্রকাশিত হবে ভগবান কত বড়, এবং স্বাভাবিকভাবে তখন আমাকে মনে হবে আমি কত ছোট। তো অহংকারটা হচ্ছে যখন আমরা ভগবত উপলব্ধি থেকে অনেক দূরে থাকি তখন আমাদের অহংকার প্রকাশিত হয়। আমরা যখন বড় জিনিসকে জানি না তখন নিজেকে বড় বলে মনে হয়। যেমন একটা গ্রামে বলছে না, একটা গ্রামে যদি পাকা বাড়ি হয় তখন সে পাবে আমার একটা বিরাট বাড়ি হয়েছে। কিন্তু নিউ ইয়র্কে হচ্ছে 100-তলা বাড়ি, সেখানে সে তুলনায় বাড়ি কি আছে? যখন সে নিউ ইয়র্কে ওই 100-তলা বাড়ি দেখবে তখন কি মনে হবে আমার 1-তলা পাকা বাড়ি আছে? তো অহংকারটা কখন প্রকাশ হয়? যখন আমরা বড়কে জানি না তখন আমাদের নিজেদেরকে বড় বলে মনে হয়। তাই আমাদেরকে দৈন্যতা আমাদের জীবনে আসবে তখনই যখন আমরা বড়কে জানবো। তো বড়কে জানা হচ্ছে ভগবান হচ্ছেন সব থেকে বড়, মহান। যখন সেই ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো তখন স্বাভাবিকভাবেই আমাদের জীবনে দৈন্যতা প্রকাশিত হবে, এবং সেটি সম্ভব শুদ্ধ ভক্তের সঙ্গের এবং সেবা করার মাধ্যম দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতাম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।